আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা। বাংলাদেশে 1972 সাল থেকে আজ পর্যন্ত সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাগুলো অর্থাৎ এনজিও বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়েছে। বস্তুত বাংলাদেশে বর্তমানে ছোট বড় মিলিয়ে 2000-এরও বেশি এনজিওর তালিকা পাওয়া যায়। সবকটি এনজিও যে সমান সক্রিয় কিংবা তাদের ভূমিকা একই রকমের সে কথা বোধ হয় বলা যাবে না। এইসব দেশি বিদেশি বেসরকারি সাহায্য সংস্থাগুলো সম্পর্কে যেমন ইতিবাচক মূল্যায়ন পাওয়া যায় তেমনি কিছু নেতিবাচক কথাও শোনা যায়। এই তো সম্প্রতি বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত পরস্পরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। তবে তাছাড়াও এনজিওর ভূমিকার একটি রাজনীতি নিরপেক্ষ মূল্যায়নের বুঝি প্রয়োজন রয়েছে। এরই আলোকে এখন আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজনে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে অধিবেশন চলার সময় এই নম্বরে ফোন করুন 2026193062। আজকের হ্যালো ওয়াশিংটনে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট গবেষক ডক্টর এম এম আকাশ। অধ্যাপক আকাশ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন এখানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান। ডক্টর ফরিদা খানকে আমরা পাওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাকে আমরা টেলিফোন লাইনে পাইনি। তবে আরও রয়েছেন ঢাকা থেকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
এবার তাহলে আমরা শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন আসা শুরু হয়েছে। প্রথম প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
আমরা লক্ষ্য করছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গ্রামীণ জনপদের ব্যাপক পরিবর্তন এসেছে মানুষের জীবনযাপনে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে, মানুষের সংস্কৃতির ক্ষেত্রে, মানুষের কৃষিক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সরকারের তো অবশ্যই দিক নির্দেশনা রয়েছে, সরকারের উদ্যোগ রয়েছে, সরকারের উৎসাহ রয়েছে। কিন্তু পাশাপাশি এনজিও গুলো বিভিন্ন সময় বিভিন্ন ইনপুট দিয়ে এই মানুষকে সচেতন করে তুলছে। অনেকে প্রশ্ন তুলতে চান যে এনজিওর ভূমিকা ততটা নয়, কিন্তু বাস্তবে দেখা যায় কিন্তু এই এনজিও কে মূল্যায়ন না করা বা এনজিও কে ওইভাবে গুরুত্ব না দিলে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে কিনা।
এই প্রশ্নের জবাবের জন্য আমি প্রথমে যাচ্ছি ডক্টর এম এম আকাশের কাছে। অধ্যাপক এম এম আকাশ,
দেখুন, এনজিও নিয়ে বলা হয়েছে প্রথমেই যে ইতিবাচক অবদানও আছে এবং কিছু প্রশ্ন আছে। এখন যদি শুধু প্রশ্নই করা হয়, ইতিবাচক অবদানের স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে ওটা হবে একপেশে মূল্যায়ন। আবার যদি খালি স্বীকৃতি দেওয়া হয়, নেতিবাচক দিকগুলি উল্লেখ করা না হয়, সেটাও হবে একপেশে। তো প্রধানমন্ত্রী যেই প্রসঙ্গটা বলেছেন সেটা মাইক্রো ক্রেডিট প্রসঙ্গে, সুতরাং সেটাই একমাত্র এনজিও শিক্ষা স্বাস্থ্য, তারপর সরকারের সঙ্গে জড়িত হয়ে বর্গাদারদের কৃষি লোন দেওয়া এই ধরনের প্রযুক্ত করে, সুতরাং এনজিও সামগ্রিক মূল্যায়নের প্রয়োজন আছে।
ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী।
জি, ডক্টর আকাশ যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী যখন বলছিলেন সেটা আসলে উনি ক্ষুদ্র ঋণের ব্যাপারেই বলছিলেন, এবং ক্ষুদ্র ঋণে যদিও অনেকের অনেক মত আছে, কিন্তু আমরা মনে করি যে ক্ষুদ্র ঋণে একটা বাংলাদেশের এখনকার যে উন্নতি হয়েছে সেটাতে ক্ষুদ্র ঋণের একটা 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 বিশাল প্রভাব আছে, এবং বেশি করে মহিলাদের এই এম্পাওয়ারমেন্টের ব্যাপারে এই ক্ষুদ্র ঋণের যে প্রভাব সেটা অনেকে স্বীকার করছেন এবং অনেক গবেষণা থেকে এটা বেরিয়ে আসছে। তো ক্ষুদ্র ঋণ ছাড়াও যেটা ডক্টর আকাশ বলছিলেন সেটা হলো যে যেমন শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং সব ক্ষেত্রেই আসলে এনজিওরা একটা বিরাট অবদান রেখে চলেছেন।
জি, পরবর্তী প্রশ্ন করছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উন্নয়নে এনজিওদের যে ভূমিকার কথা বলা হয়, সেক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের যে সমস্ত এনজিও গুলো এখন কাজ করছে, তারা 75-76 সাল থেকেই বাংলাদেশে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা কাজ করছেন। এবং আজকে বাংলাদেশে জনগণ কিন্তু না খেয়ে থাকেন না, একটা মাত্রার সীমায় তারা পৌঁছেছেন যেখানে তাদের আর মানুষের কাছে হাত পাততে হয় না, ভিক্ষা ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হয় না। এই যে এনজিওরা কাজ করছেন, তারা বিভিন্ন অর্থনীতি নির্ধারকদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন, সবকিছু কিন্তু সরকারের নীতি নির্ধারণীর মধ্যে থেকেই করছেন। এনজিও কাজ করছে সরকারের অধীনস্থ হিসাবে, তাহলে এনজিও কি সরকারের পরিপূরক নয়, নাকি এনজিও আলাদা আর সরকারের উন্নয়ন আলাদা? প্যানেলের কাছে আমার প্রশ্ন।
অধ্যাপক আকাশ, প্রশ্ন হচ্ছে এনজিও কি সরকারের পরিপূরক, না এনজিও এবং সরকার প্যারালেলি কাজ করছে?
ধরুন, এনজিও কি আসলে, এটা কিন্তু একটা সত্যি একটা রহস্য। কারণ আপনাকে যদি বলি আপনি কি, আপনি যদি বলেন আমি করি না, তাহলে আসলে আপনি কি? তো এনজিও কে বলা হচ্ছে আপনি কি বলছেন, আমরা গভর্নমেন্ট না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তা আসলে আপনি কি, আপনি কি প্রাইভেট সেক্টর? নিশ্চয়ই এনজিও বলবে না যে আমি প্রাইভেট সেক্টর। এনজিও প্রাইভেট সেক্টর না, তাহলে কি আপনি পাবলিক সেক্টর? না, আমি পাবলিক সেক্টর না। তাহলে আপনি কোন জায়গায়, কোন ইন্টারফেসে কাজ করছেন এবং আপনার মালিকানা ব্যবস্থাটা কি, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই আসলে প্রশ্ন এবং সেটা নিয়েই আসলে যত বিতর্ক। আপনি যদি এনজিওর কাজ দেখেন, তাহলে আপনি দুটো উইং দেখতে পাবেন, একটা উইং হচ্ছে কমার্শিয়াল, একটা উইং হচ্ছে নন কমার্শিয়াল। এখন আমরা যদি ব্র্যাকের দিকে তাকাই, ব্র্যাকের একটা উইং দেখলে তাকে মনে হয় একটা প্রাইভেট মাল্টি সেক্টরাল মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তার ব্যাংক আছে, তার আরং আছে, তার হয়তো আরং দুধ আছে, তার অন্য তার মাইক্রো ক্রেডিট আছে, যেগুলো সব কিন্তু কমার্শিয়াল। এখন এই কমার্শিয়াল ইয়েগুলো, ভেঞ্চার গুলোর উদ্দেশ্য কিন্তু সেবা নয়, উদ্দেশ্য প্রফিট। এবং সেই প্রফিট কোথায় যাচ্ছে, কার উদ্দেশ্যে যাচ্ছে, এবং এই প্রফিটের ইনিশিয়াল ক্যাপিটাল কোথা থেকে এসেছিল, এবং এই ক্যাপিটালের মালিককে, এবং আলটিমেটলি যখন আমাদের ইয়ে এনজিও যিনি ফাউন্ডার, তিনি কি এটার মালিক, বা তার ছেলে মেয়েরাই কি পরবর্তীকালে এটার চেয়ারম্যান হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এইসব প্রতিষ্ঠান থেকে মুনাফার ব্যাপারে এবং মুনাফা ট্রান্সফারের ব্যাপারে ট্রান্সপারেন্সি আছে কিনা, অডিট আছে কিনা, রেগুলেশন আছে কিনা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যেই মাইক্রো ক্রেডিট নিয়ে যেই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী তুলেছেন, সেটা তো প্রধানত ইন্টারেস্ট রেটের প্রশ্ন, এবং তিনি বলতে চেয়েছেন যে ইন্টারেস্ট রেট এত বেশি যে ওই মাইক্রো ক্রেডিট নিলে পরে এবং ইন্টারেস্ট শোধ করলে পরে গরিব লোকের গরিবানার খাঁচা থেকে বার হওয়ার সম্ভব নয়, এটা সত্য কিনা? বা 100 জনকে মাইক্রো ক্রেডিট দিলে তার মধ্যে কতজন দারিদ্রের ফাঁদ থেকে বার হতে পারছে? এই প্রশ্নগুলো হলো এনজিওর কমার্শিয়াল অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে। অথবা যেমন প্রাইভেট সেক্টর বলতে পারে যে আপনি বিজনেস করছেন, আমিও বিজনেস করছি, কিন্তু আমি ট্যাক্স দিই, আপনি ট্যাক্স দেন না। একসময় সেটা ছিল, এখন বোধ হয় হয়তো সরকার আস্তে আস্তে এইসব নিয়মকানুনগুলো করা করছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে তর্কের অবকাশ রয়েছে। এবং একথাও ঠিক যে যত ইন্টারেস্ট রেটেই এনজিওরা টাকা লোন দেখ না কেন, সেই ইন্টারেস্ট রেট মহাজনী ইন্টারেস্ট রেটের চেয়ে কম। সুতরাং মহাজনী প্রথাটাকে বা ফিউডালিজমকে কমানোর ক্ষেত্রে এনজিও হয়তো একটা রোল প্লে করছে, কিন্তু অন্যদিক দিয়ে স্টেটের কাজগুলোকে সে নিজের কাঁধে নিয়ে কিছুটা কমার্শিয়াল, কিছুটা সেমি কমার্শিয়াল, কিছুটা একটা জায়গায় প্রফিট, আরেকটা জায়গায় সাবসিডি, এইভাবে কাজ করছে, যেটা আলটিমেটলি মানে ব্রেক থ্রু করতে পারবে কিনা পভার্টিতে, সেটা নিয়ে এখন মোটামুটি শিওর যে সেটা পারবে না। ব্রেক থ্রুর জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার এবং এগ্রেরিয়ান রেভলিউশন, সেটা এনজিও করতে পারবে না।
জি, ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী, আপনি কি বলবেন?
ডক্টর আকাশ থেকে বলেছেন যে উনি ব্র্যাক সম্পর্কে বলছিলেন যে ব্র্যাকের দুটো উইং আছে বা দুটো কাজ, একটা হলো ডেভেলপমেন্ট, একটা হলো কমার্শিয়াল, হচ্ছে ট্রু। এখন কথা হলো যে আমাকে দেখতে হবে যে এই যে কমার্শিয়াল পার্টটা আছে ব্র্যাকের, বা এন্টারপ্রাইজেস বলি যেটাকে আমরা, সেই এন্টারপ্রাইজটা কেন করা হয়েছে? দুটো কারণে করা হয়েছে। একটা হলো যে যেমন যেমন আরঙ্গের কথা বলেছেন ডক্টর আকাশ, আরঙ্গটা কেন বলা করা হয়েছিল? আমরা এই ক্ষুদ্র ঋণ দিচ্ছিলাম অনেক চাষিকে, কিন্তু তারা সেই দুধটা এই মার্কেট করতে পারছিলেন না, বা মার্কেট করলে অনেক কম দাম পেতেন। তো তো আমরা যেটা করছি সেটা হলো যে এই দুধটাকে আমরা নিয়ে আসছি ঢাকা বা ঢাকার কাছাকাছি, আমরা সেটা প্রসেস করে আমরা এই শহরে বিক্রি করছি। এখানে দুটো জিনিস হচ্ছে যে যারা চাষি তারা বেশি করে বেটার ইয়ে পাচ্ছে, প্রাইস পাচ্ছে, এবং এবং এইটার ফলে দেশের জন্য যে লাভটা হচ্ছে সেটা হলো যে এই আগে যে কোটি কোটি টাকার দুধ বা গরু দুধ বিদেশ থেকে আমদানি করা হতো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এইটার ফলে যে আয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকের জন্য কিছুটা এই সারপ্লাস হচ্ছে। এবং কথা হলো যে এই সারপ্লাসটা যাচ্ছে কোথায়? এই সারপ্লাসটা আবার কিন্তু ব্র্যাকের উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে, এবং এটা কারো পকেটে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যাতে বলি যে এই আমরা যদি ভবিষ্যতের উন্নয়নের কথা চিন্তা করি তাহলে তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে যে এই আমরা তো সারা জীবন দৌনাদের উপর ডিপেন্ড করে থাকতে পারবো না।
শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা। এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নম্বরে ফোন করুন। আমরা এরই মধ্যে অনেকগুলো ফোন পাচ্ছি, কাজেই অতিথিদের প্রতি আমাদের সবিনয়ে অনুরোধ থাকবে যে উত্তর যতটা সংক্ষিপ্ত রাখা যায় ততটাই। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া মেরিল্যান্ড থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে দারিদ্র বিমোচনে এনজিও গুলো সরকারের সহায়তায় কবে নাগাদ সফল হবে? এ প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে 2021 সালে আমরা স্বাধীনতার 50 বছর পূর্ণ করব, আর এটাও আমরা জানি যে গ্রামীণ অর্থনীতি ও নারীর ভাগ্য উন্নয়নে বাংলাদেশে এনজিও গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমাদের প্রবৃদ্ধির হার বাড়ছে। ধন্যবাদ।
ধন্যবাদ কাইয়ুম খান। একটা মিলিয়ন ডলার প্রশ্ন আপনি করেছেন যে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিও গুলো কবে নাগাদ সফল হবে? এই বিষয়ে আমি প্রথমে ডক্টর মুশতাক আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই।
দেখেন, দারিদ্র বিমোচন এটা যে কবে হবে, কবে পুরোপুরি হবে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট, আমার মনে হয় না কেউ বলতে পারবে সেটা। তবে আমরা যেটা দেখতে পারি, আমরা যদি একটু ঐতিহাসিক ভাবে দেখি যে 1980 দশকে আমাদের এখানে আমাদের বাংলাদেশে দারিদ্রের হার ছিল 60 ভাগের উপরে, এখন সেটা কমে 24 ভাগে চলে আসছে। তবে সেটা যে এনজিওরা করেছে সেটা কোনোভাবেই আমরা বলবো না, এটা সম্ভব হয়েছে সরকার, এনজিও এবং প্রাইভেট সেক্টর সবার মিলিত একটা উদ্যোগের ফলে।
জি ডক্টর আকাশ,
আমাদের কাছে যেই গবেষণার ফল তাতে 100 জনকে যদি মাইক্রো ক্রেডিট দেওয়া হয় তাহলে 8 জনের গ্রাজুয়েশন হয়, দারিদ্র রেখার উপরে তারা উঠতে পারে, বাকিরা আর পারে না, তারা ওই পভার্টি লাইনের আশেপাশেই হাবুডুবু খেতে থাকে। এটা একটা জাস্ট ইন্ডিকেটর, কিন্তু আসল কথা মুশতাক খান সাহেব বলেছেন যে একা এনজিও তো কোনোদিনও দারিদ্র দূর করতে পারবে না, এবং তাদের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোর একটা ইন্ট্রিনসিক সীমাবদ্ধতা আছে, কারণ আপনি একটা পার্মানেন্ট এমপ্লয়মেন্ট ছাড়া অথবা একটা পার্মানেন্ট এন্টারপ্রাইজ ছাড়া এবং একটা লং টার্ম ফ্লো অব ইনকাম ছাড়া দারিদ্র দূর হবে না। আমি এটাকে উঠাই দিই, তারপরে একটা ক্রাইসিস, একটা স্বাস্থ্য ক্রাইসিস, একটা ন্যাচারাল ক্রাইসিস তাকে আবার ডুবিয়ে দিবে। সুতরাং এটা বানরের উপরে ওঠা এবং নামার মতোই খেলায় পরিণত হয়েছে। সেই জন্য আমি বলব যে দারিদ্র দূর হবে, হবে না তা না, আমরা তো 60% থেকে 24% নিয়েছি, তার মধ্যে আবার 12% হচ্ছে এক্সট্রিম দারিদ্র। এক্সট্রিম দারিদ্র তো মাইক্রো ক্রেডিট দেয়ই না, ওখানে তো যেতেই পারে না। সম্প্রতি অবশ্য ব্র্যাক একটা আলট্রা পুয়র লোনের কর্মসূচি নিয়েছে, তাতে হয়তো কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটার রেজাল্ট মুশতাক খানি বলতে পারবে। তবে আমি প্রধানত বলবো যে দারিদ্র দূর করা, আমি আগে যেটা বলেছি, সামগ্রিক কৃষি বিপ্লব এবং সামগ্রিক শিল্পায়ন ছাড়া
ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান। অধ্যাপক ফরিদা খান, আপনাকে স্বাগতম। আমাদের এই আলোচনায় যে প্রশ্নটি নিয়ে একটু আগে অধ্যাপক আকাশ এবং ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী কথা বলছিলেন, সেটি হলো প্রশ্ন ছিল যে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিওগুলো কবে নাগাদ সফল হবে। 2021 সাল হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পূরণ করবে, তো এই 2021 কে 2021 সালকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি তাহলে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিওগুলো কি সফল হবে? ডক্টর ফরিদা খান,
এটা তো আপনি অনেক বছরের কথা এবং কাহিনী বললেন। আমাদের দেশে এনজিওদের কার্যক্রম শুরু হয়েছে 1990 থেকে এবং প্রায় 25 বছর, এখন 27 বছর হয়ে গেছে আমরা এইসব কার্যক্রম দেখছি, এবং তার আগেও বলতে পারেন অবশ্যই 80s এর কথা আমি একটু কম বললাম, কারণ হয়তো তখন অতগুলো এনজিও ছিল না এবং এনজিওদের রোল অত বড় ছিল না বাংলাদেশে। কিন্তু এখন এনজিওরা কোন পর্যায়ে এসছে এবং আমাদের দেশে যে পভার্টি রিডাকশন হচ্ছে ওটা কি এখন এনজিওদের মাধ্যমে হচ্ছে না অন্যভাবে হচ্ছে, সেটাই আমাদের দেখতে হবে। আমি আসলে প্রোগ্রামের প্রথম অংশ শুনিনি, সুতরাং আমি ঠিক জানি না আমার কলিগরা উনারা কি বলেছেন, কিন্তু আমার মতে পভার্টি রিডাকশন, হ্যাঁ মাইক্রো ক্রেডিট কিছুটা হয়তো মাঝে মাঝে যখন ক্যাশের খুব প্রয়োজন ছিল তখন মাইক্রো ক্রেডিট লোন গুলো হয়তো সেই তখন যে নিডটা ছিল ওটা মিট করেছিল, কিন্তু পরে ওরকম সাস্টেইন ভাবে সবসময় যে মাইক্রো ক্রেডিট একটা উপায় দিয়েছিল যে পভার্টি থেকে বেরিয়ে এসে অন্য কোন রকম ব্যবসা করবে মানুষজন এবং তাদের পভার্টি চলে যাবে, ওরকম কিছু হয়নি।
জি, একটু আগে ডক্টর আকাশ বলছিলেন যে 8% মতো লোক এই দারিদ্র সীমার উপরে উঠতে পারছেন মাইক্রো ক্রেডিটের কারণেই, অন্যরা কিন্তু যেখানে সেখানেই থেকে যাচ্ছেন। তো এ পর্যন্ত যে আলোচনা হয়েছে মূলত এই এই বিষয়টিকে ভিত্তি করে, যে সরকারের ভূমিকা এবং এনজিওর ভূমিকা। আমরা আমাদের অনেক প্রশ্নকর্তা আছে, কাজে আমরা সংক্ষেপে উত্তর দেবার চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে লাইনে আছেন ঢাকা থেকে জেসমিনা শান্তা আকসাদ। হ্যালো,
আমি জেসমিনা শান্তা আকসাদ বলছি, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ শান্তি পরিষদ, ঢাকা বাংলাদেশ থেকে। প্যানেলিস্টের কাছে আমার প্রশ্ন, বিশ্বে দেখতে পাচ্ছি যে মাইগ্রেশন ইস্যুতে আন্তর্জাতিক ডোনার সংস্থাগুলো তাদের ফান্ডিং এ বিগ পরিবর্তন করেছে। তারা এখন যেখানে যেসব দেশে মাইগ্রেশন ইস্যু আছে সেখানেই ফান্ডিং বাড়াতে যাচ্ছে, তার ফলে বাংলাদেশে কিন্তু একটু শঙ্কার মধ্যে আছে যে বৈদেশিক অর্থায়ন কমে যাবে। এরকম অবস্থায় আমাদের দুজন রাজনৈতিক এবং প্রজ্ঞা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এনজিও সেক্টরের উন্নয়ন নিয়ে একটা প্রকাশ্য মতভেদ বা মতবিরোধ দেখা দিয়েছে, এর ফলে তাদের বৈদেশিক অর্থ সাহায্যের উপর কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা এবং তার ফলে তো এনজিও সেক্টরের উন্নয়ন এবং কার্যকলাপে কোন রকম বাধা সৃষ্টি হবে কিনা। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে, মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো,
আমি মোহাম্মদ আব্দুল্লাহ পুতলি বাজার চুয়াডাঙ্গা থেকে বলছি। আজকের অনুষ্ঠানের প্যানেল আলোচক এবং অনুষ্ঠানের পরিচালককে শুভেচ্ছা জানিয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে দেশে এদেশের দারিদ্র দূরীকরণ এবং নারীর উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। সম্প্রতি মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে দেশের আর্থসামাজিক উন্নয়ন তথা নারীর উন্নয়নে উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর চেয়ে সরকারের পদক্ষেপগুলি বড় ভূমিকা রেখেছে। আমি এ বিষয়ে বিজ্ঞ আলোচকদের মতামত প্রত্যাশা করি। ধন্যবাদ।
ধন্যবাদ জেসমিন শান্তার প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম তার প্রথম প্রশ্নটা ছিল যে পৃথিবীতে এখন মাইগ্রেশন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং ডোনার সংস্থাগুলো তাদের অর্থায়নের দিকও পরিবর্তন করছে, এর কি কোনো প্রভাব পড়তে পারে অধ্যাপক আকাশ?
দেখুন, 1995 এর পর থেকে, 95 এর পর থেকে ধরা যায় যে ডোনাররা বুঝতে পারছিল যে এনজিও গুলোকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, ওরা আর বেশি টাকা দিতে পারবে না ভবিষ্যতে, এবং তাদেরকে সাস্টেনেবল হতে হবে। তার ফলে তখন কিন্তু বিপুল পরিমাণে মাইক্রো ক্রেডিটের দিকে ঝুঁকতে থাকে, কারণ মাইক্রো ক্রেডিটই একমাত্র তাদেরকে সারপ্লাস দেয় যে সারপ্লাস দিয়ে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। এখন ডোনাররা এটাও চাচ্ছিল যে মাইক্রো ক্রেডিটের টাকাতেই তারা মাইক্রো ক্রেডিট চালাক, তারা আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক। কিন্তু দেখা গেল যে ডোনারদের মাইক্রো ক্রেডিট দিয়ে যেই আয় হয় আর সেটার জন্য যেই ব্যয় হয়, পাজেরো গাড়ি থেকে শুরু করে সবকিছু, তাতে যেই ইন্টারেস্ট রেট চার্জ করতে হয়, তার ফলে একটা মানে এদিক শ্যাম রাখতে গেলে কুল রাখা যায় না, কুল রাখতে গেলে শ্যাম রাখা যায় না। তার উপর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এসে ইন্টারেস্টকে একটা ক্যাপ দিয়ে দিয়েছে যে এর চেয়ে বেশি ইন্টারেস্টে তুমি যেতে পারবে না। সুতরাং খেলে তারা একটা ভীষণ বিপদে পড়ে যায় এবং তারপর থেকে তারা শুরু করে, তবে গভর্নমেন্ট তাদেরকে একটা হেল্প করেছে ইনডাইরেক্টলি, সেটা হলো যে গভর্নমেন্ট বলে দিয়েছে যে রুরাল এরিয়াতে ব্যাংকগুলোকে ক্রেডিট দিতে হবে। তো ব্যাংকগুলো তো আর রুরাল এরিয়াতে গিয়ে ক্রেডিট দিয়ে ক্রেডিট উদ্ধার করার মতো মেকানিজম তাদের নাই, সুতরাং তারা তখন একটা উইন্ডো খুললে, মাইক্রো ক্রেডিট উইন্ডো, এবং ব্যাংক থেকে প্রচুর লোন তখন এনজিওদের দিকে যেতে থাকে। তার ফলে ডোনারদের টাকার অভাবটা এনজিওরা মিটায় ব্যাংক থেকে লোন নিয়ে। যেমন আমার কাছে হিসাবটা আছে, জুন 2011-তে MFI বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনদের জন্য ব্যাংক লেন্ডিং ছিল প্রায় 2,500 কোটি টাকা। আপনি জাস্ট 2013-তে গিয়ে দেখবেন যে ব্যাংক লেন্ডিংটা জুন 2013-তে হয়ে গেছে প্রায় 4,500 কোটি টাকা, ডাবল হয়ে গেছে। এবং কোটি মানে 1 কোটি 2 কোটি না, 4,500 কোটি টাকা ব্যাংক থেকে তারা লোন পেয়ে মাইক্রো ফাইন্যান্সে খাটাচ্ছে। আর ব্যাক বা প্রশিকা বা এরকম বড় যারা, গ্রামীণটা আমি আলাদা ধরছি, গ্রামীণকে ঠিক এনজিও বলা যাবে না, যেহেতু গ্রামীণ হলো একটা মানে মালিকানা ভুক্ত সংগঠন যার মালিক হচ্ছে গ্রামীণের দরিদ্র ক্লায়েন্টরা। এনজিওর মালিক কিন্তু এনজিওর ক্লায়েন্টরা নয়, এনজিওর মালিকানার প্রশ্নটা তো সবসময় একটা রহস্যাবৃত ব্যাপার, সুতরাং সেটা আমি প্রশ্নটা করে রাখলাম। মোস্তাক খান যদি উত্তর দিতে পারেন তাহলে দিবেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নতুন পরিস্থিতিতে ডোনাররা কিন্তু টাকা কমিয়ে দিবে এবং এনজিও কে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। আমার ধারণা যেগুলো এম্পায়ার তৈরি করে ফেলেছে যারা, তারা টিকে যাবে আর স্মল এনজিও গুলো শেষ হয়ে যাবে।
ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী।
জি, এটা ঠিক যে দাতাদের যে কন্ট্রিবিউশন আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং আমার মনে হয় যে আমরা যত না এই একটা মধ্যম আয়ের দেশের দিকে দাবিত হচ্ছি, ডোনারদের কন্ট্রিবিউশন আরো কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু যদিও এভারেজ ইনকাম আমাদের বাড়বে, কিন্তু আমরা জানি যে পৃথিবীর বেশিরভাগ গরিব লোকই কিন্তু মিডল ইনকাম কান্ট্রিতে আছে, কাজে ওই 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 গরিব লোকদের আমরা যদি মিডল ইনকাম কান্ট্রি হয়েও যাই, তবুও এই এদেশে গরিব লোক তো রয়ে যাবে। তো এদেরকে সার্ভ করার জন্য এনজিও এবং সরকার এবং সবারই দৃষ্টি দিতে হবে। এবং কাজী প্রশ্ন হলো যে এই কাজগুলো করতে গেলে আমাদের টাকা আসবে কোথেকে?
জি,
সেজন্য এই যারা অনেকে যে এখন চিন্তা করছে অল্টারনেটিভ ফাইন্যান্সিং বা এই লোকাল ডোমেস্টিক ফাইন্যান্সিং কিভাবে তৈরি করা যায়, এই জন্যই এই ব্যাংক যেমন এন্টারপ্রাইজ করার চেষ্টা করছে, বা আমরা যেসব সার্ভিস ডেলিভারি করি যেমন স্বাস্থ্য অথবা শিক্ষাতে, সেখানেও কিছুটা কস্ট রিকভারি চিন্তা হচ্ছে। কাজে এইগুলোর মাধ্যমে আমরা আশা করছি যে নীতিটা থেকে যাবে গরিব মানুষকে সার্ভ করা, সেই নীতিটা হয়তো আমরা মিট করতে পারবো।
জি অধ্যাপক ফরিদা খান, এই যে প্রশ্ন ছিল যে মাইগ্রেশনের উপর জোর দিচ্ছে, তাতে করে এনজিওর অন্যান্য কন্ট্রিবিউশন, অবদান বলুন, দান বলুন, সেটা কমে যাচ্ছে, সেই ব্যাপারে আপনি কি মনে করেন?
আমার প্রথম মানে পভার্টি রিলেটেড বক্তব্য ছিল যে আমাদের দেশে পভার্টি রিডাকশনের জন্য দায়ী কিছুটা
আমাদের রেমিটেন্স, এবং আমরা এটা সম্বন্ধে খুব একটা আলোচনা করি না, কিন্তু ওয়ার্কার রেমিটেন্স বিদেশ থেকে যে আসছে এবং আমাদের লেবার ফোর্সের কতজন বাইরে কাজ করছে এবং ফরেন এক্সচেঞ্জ আনছে, ওটা তো প্রবাবলি খুবই দায়ী আমাদের পভার্টি রিডাকশনের জন্য, এবং এই ডোনাররা এটা তো দেখছে। সুতরাং যেহেতু কোন রকম ভাবে ফরেন এক্সচেঞ্জ আসছে বাংলাদেশে, ফরেন এড বা ডোনারদের রোল কিছুটা কমে যাবে। কিন্তু আমি আরেকটা প্রশ্ন বা আরেকটা বিষয় উঠাতে চাই, যেটা হচ্ছে যে আমি আকাশের সাথে এগ্রি করি যে এনজিওদের রোল কমে যাচ্ছে এবং ছোট ছোট এনজিওরা চলে যাবে বা তাদের রোল খুব মার্জিনাল বা এক্সপেরিমেন্টাল থাকবে এবং শেষ হয়ে যাবে। সবাই তো ব্র্যাকের মতো বড় হতে পারবে না, ওরকম বড় একটা কনগ্লোমারেট হতে পারবে না। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি আজকাল, যেটা হচ্ছে যে যখন কোনো একটা প্রজেক্ট থাকে এবং সরকার, ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও এবং ইন্টারন্যাশনাল কনসাল্টিং এজেন্সি যারা সাধারণত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে, এই চারটা পার্টি যখন একসাথে থাকে, তখন আমরা দেখি যে আমাদের লোকাল এনজিওর রোল আগে যত বড় ছিল এবং গুরুতর ছিল ওটা নেই আর। সুতরাং যদিও আমাদের এনজিও গুলো বড় বড় এনজিও হয় এই প্রজেক্টের পার্টনারশিপে, আমার মনে হয় কিছুটা আমাদের ডোমেস্টিক এনজিওর ক্ষমতা একটু কমে গেছে।
জি জি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী এম এ মুহিতের মধ্যে এনজিও বিষয়ে যে খানিকটা মতানৈক্যের খবর আমরা জেনেছি, সে সম্পর্কে প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল, জেসমিনা শান্তার, মোহাম্মদ আব্দুল্লাহ সেরকম প্রশ্ন করেছেন, কিন্তু আরো একটি প্রশ্ন আছে এই বিষয়ে। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম বলছি। জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষুদ্র ঋণের নামে দারিদ্র লালন পালন করা হয়েছে। তিনি এও বলেছেন যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করেছে তারা ধনশালী ও সম্পদশালী হয়েছে। তিনি বিষয়টি গবেষণা করে দেখার তাগিদও দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে আমি অন্যান্য এনজিওর কথা বাদই দিলাম, আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংকের মতো যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে, বিজ্ঞ প্যানেল তাদের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ।
অধ্যাপক এম এ মাকাশ,
আমি আগেই বলেছি যে এনজিওর কাজ দুই রকম, কতগুলো হলো কমার্শিয়াল, কতগুলো হলো নন কমার্শিয়াল। যেমন ধরেন যদি আমি প্ল্যান করতে চাই, তাহলে তো আমার শুরু করতে হবে 72-73 সালে, যখন ব্র্যাক মোটামুটি কিছুই কাজ ছিল না, টাকা পয়সা এবং পরিশ্রম করে সে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের, বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন করছিল। তো তখন তো এনজিওর চরিত্র একরকম ছিল। তারপরে তারা আস্তে আস্তে ব্র্যাক সোশ্যাল সার্ভিস ডেলিভারির দিকে গেল, স্কুল তৈরি করলো, সেই ব্র্যাকের স্কুল একটা মডেলও হলো, হেলথ কেয়ারও করলো, কিছু কিছু হেলথ কেয়ার এখনো তারা চালাচ্ছে। তারপরে তারা এমনকি গভর্নমেন্টের পার্টনার হলো, যে বর্গা লোন দিতে হবে সেটা স্যার গভর্নমেন্ট দিতে পারবে না, বর্গা চাষিদের কোনো জামানত ছাড়া লোন দিতে হবে, মাহবুব হোসেনের নেতৃত্বে ব্র্যাক সেই কাজটা করলো। তো এগুলো কতগুলো কাজ যেগুলো পজিটিভ। তারপরে যখন আমরা ব্র্যাকের বিজনেসে যাব, যে ব্র্যাক যখন আরং করলো, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আরং এর হ্যান্ডিক্রাফটকে কত টাকা দিচ্ছ আর তুমি কত মুনাফা পাচ্ছ। আমি জিজ্ঞেস করতে পারি ব্র্যাক ব্যাংকের শেয়ার হোল্ডার কারা এবং এটার মুনাফাটা কি, এটার ইনিশিয়াল সিড ক্যাপিটাল কে দিয়েছিল এবং এই মুনাফাটা কোথায় ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বিশ্বব্যাপী রবি কানুর যখন একটা পুয়ারম্যান্স ভয়েস সার্ভে করে প্রায় 1,000 লোক, প্রত্যেকটা গরিব লোককে এনজিও সম্পর্কে জিজ্ঞেস করে বিশ্বব্যাপী 100টা দেশে, তারা বলেছে যে এনজিও আমাদের উপকার করে কিন্তু এনজিও অ্যাকাউন্টেবল না, ট্রান্সপারেন্ট না। এটা একটা বিশ্বব্যাপী স্বীকৃত সত্য যে এনজিও অ্যাকাউন্টেবল না, ট্রান্সপারেন্ট না, এবং এনজিওর ফান্ডের উপরে যখন অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এস্টাবলিশ হতে যাচ্ছে, এমআর এর মাধ্যমে হতে যাচ্ছে এবং বিদেশি নেতাদের ফান্ড যখন এনজিও ব্যুরোর মাধ্যমে ঢোকাচ্ছে, তখনই কিন্তু এনজিও একটু নড়ে চড়ে বসছে এবং ভাবছে যে আমি যদি প্রাইভেট সেক্টরের মতো এন্টারপ্রাইজ তৈরি করতে না পারি, কমার্শিয়াল হতে না পারি, আমার নিজের যদি প্রফিট ক্লাউড না থাকে, তাহলে আমি টিকতে পারবো না, এবং সেই স্ট্র্যাটেজি সে নিয়েছে। কিন্তু নিলে পরে কি হবে, তখন তখন ওই লাইন মানে বর্ডার লাইনটা ব্লার্ড হয়ে যাচ্ছে না, হোয়াট ইজ প্রাইভেট সেক্টর, হোয়াট ইজ এ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন অ্যান্ড হোয়াট ইজ এন এনজিও, এইটা ব্লার্ড হয়ে গেলে তখন একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন ডেভেলপমেন্টে ভূমিকা রাখে, গ্রোথে ভূমিকা রাখে, এমপ্লয়মেন্টে রাখে, কিন্তু তখন অত বড় বড় কথা বলার কোনো যুক্তি আর থাকে বলে আমার মনে হয় না। উনি আরো আরন ডায়রির কথা বলছিলেন, আমি তো পাল্টা করবো যে আমুল কেন হলো না, আমুলে তো ওনারশিপটাও ওই গোয়ালাদেরই থাকতো, এখানে ওনারশিপটা কার?
ধন্যবাদ। আসলে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী আমাদের সঙ্গেই আছেন। ডক্টর চৌধুরী,
ব্র্যাক ব্যাংকের কথা বলছিলেন ডক্টর আকাশ, এবং ব্র্যাক ব্যাংক তৈরি হয়েছিল দুইটা মেনলি দুইটা কারণে। একটা হলো যে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা গরিব তাদেরকে, খুব গরিব তাদেরকে হয়তো সাপোর্ট দেওয়া হয়, কিন্তু এর উপরে যারা আছে এবং যারা যারা কমার্শিয়াল ব্যাংক থেকে পায়, এর মাঝখানে একটা বিরাট একটা অংশ যারা যারা কোথাও থেকে কোনো ইয়ে পায় না, ঋণ পায় না। তো যেমন ওই যেমন এসএমই সেক্টর বলা হয়, সেই এসএমই সেক্টরকে সাপোর্ট করার জন্য এই ব্র্যাক ব্যাংকের তৈরি আসবে। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে এটার মাধ্যমে যে কিছুটা সারপ্লাস হবে সেটা এই ব্যাংকের যে উন্নয়ন কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা, এগুলাতে ইনভেস্ট করা হবে। তো ডক্টর আকাশ আরেকটা কথা বলছিলেন যে ক্ষুদ্র ঋণ সাধারণত এই অতি দরিদ্রের কাছে পৌঁছায় না, এবং উনি বলছিলেন যে ব্র্যাকের একটা প্রোগ্রাম আছে যেটার মাধ্যমে এই এই অতি দরিদ্রদের আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। এবং এই এই প্রোগ্রামের মাধ্যমে যেটা হয় সেটা হলো যে একটা একটা এবং এরপরে দেখা গেছে যে এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং অনেকে এই প্রোগ্রামের উপর অনেক গবেষণা করে দেখিয়েছেন যে এই এই প্রোগ্রামে যারা আছে তাদের 95% দে গ্রাজুয়েট আউট অফ আল্টার পভার্টি অ্যান্ড দে ক্যান জয়েন দি মেইন স্ট্রিম পভার্টি এলিভেশন প্রোগ্রাম। কাজে এই 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 প্রোগ্রাম গুলোর মাধ্যমে আসলে এই পভার্টি এলিভেশনের কাজ হচ্ছে। যদিও আমরা মনে করছি যে আমরা যে হারে বা যে রেটে পভার্টি কমার কথা সে রেটে কমছে না, কারণ এখনো প্রায় 1/4 অব দি কান্ট্রি 44 কোটি লোক এখনো বাংলাদেশে গরিব রয়ে গেছে।
জি, আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে ক্ষুদ্র ঋণের নামে দারিদ্রকে লালন পালন করা হয়েছে এবং ক্ষুদ্র ঋণের ব্যবসায়ীরা ধনশালী হয়েছেন বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন। যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্যানেল এনজিও গুলোর ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন? অধ্যাপক ফরিদা খান,
আমি যা বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় আমরা যদি প্রাইভেট সেক্টরের সাথে তুলনা করি, ব্র্যাক অ্যাজ এ সোশ্যাল বিজনেস বা গ্রামীণ এবং অন্যান্য এনজিও, এদের প্রফিট এবং এদের থেকে ঠিক ওয়েলথ ক্রিয়েশন ওরকম ভাবে কিভাবে মানুষ ভাবতেও পারে, এটা তো আমার মানে একেবারে মানে আই এম অ্যাবসলিউটলি অ্যাস্টাউন্ডেড যে কোথায় প্রাইভেট সেক্টরে কত ওয়েলথ অ্যাকুমুলেশন হয়েছে। এটার সাথে আমার মনে হয় আমাদের সোশ্যাল বিজনেসের বা এনজিওর কোনো তুলনাই হয় না। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্য ডোনার এজেন্সিজ যখন ট্রান্সপারেন্সি চেয়েছিল, আমার মনে হয় না তারা বড় বড় এনজিওর বই এবং অ্যাকাউন্ট খুব একটা দেখতে চেয়েছিল। তারা চিন্তা করছিল যে এত পয়সা যাচ্ছে এত ছোট ছোট এনজিওর কাছে এবং তারা কি কোন রকম অ্যাকচুয়াল সার্ভিস দিচ্ছে নাকি এটা মানে এনজিও সেট আপ করার জন্য মানুষ পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওইটাই প্রবলেমটা ছিল। তার জন্য এই এনজিওর গভর্নেন্স আর অ্যাকাউন্টেবিলিটি কথাবার্তা চলে এসছে।
এই বিষয়ে জি এই বিষয়ে প্রশ্ন পাঠিয়েছেন ইমেলে খুলনা থেকে মুকুল সরকার। তার প্রশ্ন হচ্ছে, এক নম্বর, বাংলাদেশের উন্নয়নে এনজিওরা কি যথাযথ ভূমিকা পালন করছে বলে আপনাদের মনে হয়? এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, এনজিওরা ডোনারদের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে সে অর্থের পুরোটাই কি বাংলাদেশের উন্নয়নে ব্যয় করে থাকে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে এনজিওরা যে পরিমাণ মুনাফা তুলে নিচ্ছে তার ফলে দরিদ্র মানুষরা কি আরো দরিদ্র হয়ে পড়ছে? ডক্টর এম এম আকাশ?
দেখুন, ক্ষুদ্র যে কস্ট সেটা একটু বেশি, কেননা আপনার ইন্টেনসিভলি মনিটর করতে হয়, প্রত্যেক সপ্তাহে যেতে হয়, সেই লোকগুলোকে রাখতে হয়, সেই লোকগুলো সেই কাজগুলো করে টাকাটা উঠিয়ে নেয়। সেই কারণেই ক্ষুদ্র ঋণে আমরা রেট অফ রিকভারি 98% পাই, কিন্তু তার এই ইন্টেনসিভ কস্টটা কত আর সেটার জন্য জাস্টিফাইড ইন্টারেস্ট রেট কত, এই এক্সারসাইজটা এনজিওকে পরিষ্কার করতে হবে। এর কারণ হলো ওরা বলবে যে আমরা তো ফ্ল্যাট রেটে হিসাব করি, আমরা ফ্ল্যাট রেটে ম্যাক্সিমাম আগে নিতাম মানে 20% অথবা 15%, কিন্তু যেহেতু সপ্তাহে সপ্তাহে ইন্টারেস্টটা কভার হয়ে যায়, সেই জন্য ফ্ল্যাট রেটটা এখানে মিসনোমার, আপনাকে এফেক্টিভ রেট দিতে হবে। যেখানে ফ্ল্যাট রেট 20% সেখানে এফেক্টিভ রেট ছিল 40%, যেখানে ফ্ল্যাট রেট 15% সেখানে এফেক্টিভ রেট ছিল 30%। এমআরএ 2007-08 এর পর এই এক্সারসাইজটা করে করে তারা দেখিয়েছে যে 27% ইন্টারেস্ট রেটে যদি এফেক্টিভ রেট 27%, তার মানে ফ্ল্যাট রেট হবে অর্ধেক, 27 এর অর্ধেক 13-13.5%। এই রেটেও যদি এনজিওরা অপারেট করে তাহলেও তাদের সাফিসিয়েন্ট মার্জিন থাকে তাদের কস্ট কভার করে, এবং সেই জন্য তারা এই ক্যাপটা দিয়েছে। এখন এই ক্যাপ দেওয়ার পর একটা মুশকিল হয়ে গেছে যে আর তারা এখান থেকে অতিরিক্ত মুনাফা করতে পারছে না, এবং এখানে এমআরএ বলেছিল যে আমি 2 বছর আবার দেখব, এবং যদি দেখি যে কস্ট কমে গেছে তাহলে আমি ক্যাপ আরো নিচে নামিয়ে দেব। এখন এটা নিয়ে ট্যাগ অফ ওয়ার চলছে, এই ট্যাগ অফ ওয়ারে কে জিতবে সেটার উপর নির্ভর করবে মাইক্রো ক্রেডিটের উচ্চতর বেনিফিট কে পাবে।
ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী, মুকুল সর্দারের যে প্রশ্ন আরেকটা ছিল যে এনজিওরা ডোনারদের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করছে সে অর্থের পুরোটাই কি বাংলাদেশের উন্নয়নে ব্যয় করে থাকে?
হ্যাঁ, আমি ব্র্যাকের ব্যাপারে বলতে পারি যে ডোনারদের কাছ থেকে আমরা যে টাকাটা পাই তার সম্পূর্ণই বাংলাদেশে ব্যয় হয়, এবং প্রতিটা টাকাই পুরো অডিট হয় বাংলাদেশ সরকারের, এটা একটা নিয়ম আছে। তারপরে ডোনারদেরও অডিট হয়, সেটা শুধু এই বাংলাদেশি অডিট ফার্ম গুলো করে না, ওরা ইন্টারন্যাশনাল অডিট ফার্ম গুলাও এই ব্র্যাকের এবং আমি শিওর অন্যান্য এনজিও দেরও অডিট করে। কাজেই ইয়েস, ওই আমাদের ব্র্যাকের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে পুরো টাকাটাই বাংলাদেশে ব্যয় হয়।
জি, আমাদের আরো প্রশ্নকর্তা রয়েছেন ঢাকা থেকে, মেমরি জাহান শিমু, হ্যালো।
আসসালামু আলাইকুম, আমি মেমরি জাহান শিমু বলছি বাংলাদেশ থেকে। আমার যে কোশ্চেনটা, এনজিও যে বিভিন্ন প্রকল্পে যে অর্থ দেয় তার ভিত্তিটা কি, আর দ্বিতীয় প্রশ্নটা হলো এই অর্থায়নের মূল্যায়ন কিভাবে করা হয় এবং কারা করে?
ধন্যবাদ। আরো একজন আছেন ঢাকা থেকে, নাইমা রুমান রুমা, হ্যালো।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি নাইমা রুমান রুমা ঢাকা থেকে বলছি।
সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, আমরা জানি অনেকেই যে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু এনজিও প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সকল এনজিও তাদের লক্ষ্য পূরণের জন্য কাজ করে চলেছে। তো এই সকল এনজিও গুলো কিছু শর্ত আরোপ করে থাকে, কি ধরনের শর্ত আরোপ করে থাকে প্রধানত, এটাই প্যানেলের কাছে আমার প্রশ্ন।
ধন্যবাদ। প্রথমেই আমি যাচ্ছি এ ব্যাপারে অধ্যাপক ফরিদা খানের কাছে, যে এই যে অর্থায়ন হয় সেই অর্থায়নের মূল্যায়ন কিভাবে করা হয়, ইভ্যালুয়েটেড কিভাবে হয় এনজিওর এই ফান্ডিংটা?
এনজিওর ফান্ডিংটা সাধারণত এনজিওরা যা অ্যাকাউন্ট দেয় এবং যেখান থেকে ডোনারের থেকে টাকাটা আসে তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি করতে হয়, কিন্তু সাধারণত এনজিওরা রিপোর্ট করে কতজন মানুষদেরকে তারা সার্ভ করেছে, এবং এই সার্ভিসটা বাড়ানোর মানে দ্যাট ইজ দ্য মেইন ইন্টেনশন আর কি। তো আমি অন্যভাবে একটু বিষয়টাকে তুলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এনজিওরা হচ্ছে নন প্রফিট এজেন্সি এবং গ্লোবালি এদেরকে আমরা কিছুটা চ্যারিটি হিসাবে ভাবি, এবং আমরা ভাবি না যে এরা হচ্ছে স্থায়ী একটা ইনস্টিটিউশন, মানে কোন একটা ক্রাইসিস বা কোন একটা ট্রানজিশনের সময় এনজিওরা থাকবে এবং আস্তে আস্তে তারা একটা স্ট্রাকচার বসাবে এবং তারা সরে যাবে, যাতে পাবলিক এজেন্সিজ বা প্রাইভেট এজেন্সিজ আসতে পারে। এবং প্রাইভেট এজেন্সি যখন আসবে তারা হয়তো সোশ্যাল বিজনেস করতে পারে, কিন্তু তারা নন প্রফিট হিসাবে আসবে না। তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে এনজিওরা প্রায় 30 বছর ধরে আছে, কিন্তু আমার মনে হয় তাদের ব্যাংকিং এ এবং মাইক্রো ফাইন্যান্সে তারা আমাদের পুরো রুরাল এরিয়ার চেহারা বদলিয়ে দিয়েছে। এবং প্রথমে আমরা জানতাম না পাবলিক ব্যাংক দিয়ে কিভাবে দরিদ্র মানুষকে লোন দিতে হয়, কিন্তু এখন আমরা জানি কিভাবে করতে হয় সেটা। সুতরাং এখন যদি পাবলিক ইনস্টিটিউশন এবং প্রাইভেট ইনস্টিটিউশন আসে, তারা হয়তো ওই এক্সিস্টিং স্ট্রাকচারে সাকসিড করতে পারে। সুতরাং আমি ঠিক জানি না যে মাইক্রো ক্রেডিটের এখনো রোল আছে সামনে, ফিউচারে থাকবে না।
জি অধ্যাপক এম এম আকাশ, এনজিও গুলো কি ধরনের শর্ত আরোপ করে থাকে?
এখন এনজিও গুলো তো আমি বলেছি তাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটি, সেটা কমার্শিয়াল ক্রাইটেরিয়া, প্রফিট ক্রাইটেরিয়া দিয়ে হয়, মুখে তারা যা বলুক না কেন। আর যেগুলো নন কমার্শিয়াল অ্যাক্টিভিটি, এবং আমি মাইক্রো ক্রেডিট কাজটা কমার্শিয়াল অ্যাক্টিভিটি ধরছি, সুতরাং একটা বড় অংশ কাজের তাদের হলো কমার্শিয়াল কাজ, এবং সেখানে প্রফিট থাকে, সেখানে ইনভেস্টমেন্ট থাকে, সেখানে সারপ্লাস থাকে। সেই তারা একটাই কথা বলে যে এই সারপ্লাসটা নিয়ে আমরা আমাদের নন কমার্শিয়াল সার্ভিস ডেলিভারিতে আমরা কাজ করছি, আমরা শিক্ষায় লাগাচ্ছি, আমরা স্বাস্থ্যে লাগাচ্ছি, আমরা আলট্রা পোর কে এই এই রেটে নয় অন্য রেটে লোন দিচ্ছি। অর্থাৎ স্পেশালাইজ যেগুলোকে ওরা বলে টার্গেট গ্রুপ প্রোগ্রাম, আমরা আদিবাসীকে টার্গেট করি, আমরা রিলেটকে টার্গেট করি, আমরা পোর কে টার্গেট করি। এখন এই দুটো খাতের মধ্যে একটা অস্বচ্ছতা আছে, কোথার থেকে কোথায় টাকাটা যাচ্ছে এবং কোথার থেকে কতটুকু উপকার হচ্ছে আর কতটুকু নিজের উপকার হচ্ছে। কারণ আপনি যখন বাজেরও গাড়ি কিনেন, আপনি যখন ম্যানেজমেন্টের স্যালারি ঠিক করেন, আপনি যখন ছুটি ঠিক করেন, নিয়ম ঠিক করেন, আপনি যখন প্রফিট থেকে ডিভিডেন্ড দেন, আপনি যখন একটা লুজিং এন্টারপ্রাইজকে সাবসিডি দেন, আপনি যখন একটা কারিগরকে কম বেতন দিয়ে তার জিনিসটা বেশি দামে বিক্রি করেন, এগুলো তো আর কেউ দেখছে না।
জি আমাদের আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, শেষে একটি প্রশ্ন আছে। জি জি শেষে একটি প্রশ্ন আছে, ঢাকা থেকে সুদীপ্ত আহমেদ করছেন। হ্যালো,
হ্যালো, আমি সুদীপ্ত আহমেদ ঢাকা থেকে বলছি। আমরা জানি যে বিভিন্ন এনজিও তাদের নিজস্ব ম্যান্ডেট ফলো করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। এখন একটা দেশের প্রশাসন পরিবর্তন হলে সে এনজিও গুলোর ম্যান্ডেটে কোন রকমের পরিবর্তন আসে এবং পরিবর্তন আসলে সেটা কতটুকু তাদের কার্যক্রমে বাধা দিতে পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে?
জি খুব সংক্ষেপে ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী, তিনি আসলে বলতে চেয়েছেন যে যেই ডোনার কান্ট্রিগুলো থেকে যদি প্রশাসন পরিবর্তন হয় তাহলে কি তাদের ম্যান্ডেট পরিবর্তন হয় এনজিওগুলোর?
না, এনজিওগুলোর ম্যান্ডেট পরিবর্তন হয় না, কিন্তু এনজিওগুলোর স্ট্র্যাটেজি হতে চেঞ্জ হয়। যেমন এখন দেখা যাচ্ছে যে এই যে ইউকে বা এই আমেরিকান গভর্নমেন্ট তারা হয়তো এই সাপোর্টটা কমিয়ে দেবে, সেই ক্ষেত্রে বিভিন্ন এনজিও চিন্তা করছে আর তাদের এই ডোনার বেসটা কিভাবে ডাইভার্সিফাই করা
যায়। আমাদের সময়সীমা একদম আমরা প্রান্তিক পর্বে চলে এসেছি, একটু পরেই হয়তো আমাদের বিশ্ব সংবাদের সারাংশের সময় হয়ে আসলো। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম এম আকাশকে, যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খানকে, এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর মুশতাক আহমেদ চৌধুরীকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।